الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آج بھی میں
আজও আমি হজরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত কিছু ঘটনাবলী উপস্থাপন করব যা মুসলিহ মওদের জীবনের বিভিন্ন দিক এবং আঙ্গিকের উপর আলোকপাত করে। এছাড়া হজরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহুর জীবনের ব্যক্তিগত জীবনেরও কিছু দিক স্পষ্টভাবে ফুটে উঠে আমাদের সামনে। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু তার নিজের সম্পর্কে বলেন যে আমি জ্ঞানের ভিত্তিতে বলছি যে আমি হযরত মুসলিহ মওদকে পিতা হওয়ার কারণে মানিনি, বরং আমার বয়স যখন 11 ছিল আমি দৃঢ় সংকল্পবদ্ধ হই যে যদি আমার গবেষণায় নাউজুবিল্লাহ দিনে মিথ্যা প্রমাণিত হন তাহলে আমি ঘর থেকে বেরিয়ে যাব। কিন্তু আমি তাঁর সত্যতা বুঝেছি আর আমার ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এমনকি যখন তার ইন্তেকাল হয় আমার বিশ্বাস আরো দৃঢ়তা লাভ করে। এরপর তিনি বলেন যে আমি যখন তার হাতে বয়াত করি তখন আমার অনুভূতির জগতে 10 বছর বয়সে এমন এক গতি সঞ্চার হয় যা ভাষায় বর্ণনা করার মতো
নয়।
হযরত মসীহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম কিভাবে দোয়ার বিষয়ে অনুপ্রাণিত করতেন শৈশবেই দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতেন বা উৎসাহিত করতেন দোয়ার বিষয়ে, এ সম্পর্কে এক জায়গায় তিনি বলেন যে আল্লাহর প্রেরিত মসি যাকে আল্লাহ তাআলা বলেছিলেন যে উজিবু কুল্লা দোয়াইকা ইল্লা ফি শুরাকায়েক, এর মাধ্যমে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে আমি তোমার শরীকদের সাথে সম্পর্কযুক্ত দোয়া ছাড়া বাকি সব দোয়া গ্রহণ করব তোমার। তিনি লেখেন যে হেনরি মার্টিন ক্লার্ক সংক্রান্ত মামলার সময় আমাকে, অর্থাৎ যখন আমার বয়স 9 বছর ছিল তখন আমাকে দোয়ার জন্য বলতেন, ঘরের চাকর বাকর কেউ চাকর চাকরানীদের কেউ দোয়ার জন্য বলতেন। অতএব সে ব্যক্তি যার সব দোয়া গ্রহণ করার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন তিনি অন্যদের দ্বারা দোয়া করানো যদি আবশ্যক মনে করেন তাহলে বাকিদের এদিকে কতটা মনোযোগ নিবদ্ধ করা উচিত। হযরত মসীহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ইলহাম উজিবু কুল্লা দোয়াইকা ইল্লা ফি শুরাকায়েক, অনেকে হয়তো এই দোয়ার কথা জানে না, এক মুকদ্দমা মামলার প্রেক্ষাপটে তিনি দোয়া করছিলেন যা তার অংশীদাররা অর্থাৎ নিকটাত্মীয়রা সম্পত্তির ভাগ পাওয়ার জন্য যারা তার বংশেরই অংশ ছিল। অপরদিকে হযরত মসীহ ইসলামের ভাই মির্জা গোলাম কাদের মরহুম সাহেবের পক্ষ থেকে তিনি মামলা লড়ছিলেন তার বংশের পক্ষ থেকে। অপরদিকে এক সরকারি কর্মকর্তাও ছিল যিনি তাদের যার সাথে তাদের আত্মীয়তাও ছিল। মির্জা গোলাম কাদের সাহেবের দৃঢ় বিশ্বাস ছিল যে মামলা আমাদের পক্ষে যাবে, আর সম্পত্তি যেহেতু আমাদের নিয়ন্ত্রণে আছে আর বংশ পরম্পরায় আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু দোয়ার পর হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের প্রতি ইলহাম হয় যে তোমার সব দোয়া গৃহীত হবে, কিন্তু এই অংশীদারদের সম্পর্কে দোয়া গৃহীত হবে না। এরপর তিনি তার আত্মীয় স্বজনকে বলেন যে উকিলদের পিছনে অনর্থক পয়সা নষ্ট করো না, মামলা তোমরা হেরে যাবে। কিন্তু তার ভাইয়ের দৃঢ় বিশ্বাস ছিল বা আস্থা ছিল। লোয়ার কোর্টে মামলার সিদ্ধান্ত মসীহ মওউদের ভাইয়ের পক্ষে যায়, চিফ কোর্টে অ্যাপিল হয়, চিফ কোর্টে তার ভাই মামলা হেরে যান। হযরত মসীহ মওউদ ইসলাম বলে যে এটি কিভাবে হতে পারে যে ইনি মামলায় জিতবেন, কারণ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন। হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু আরো একটি কথা এখানে বলেছেন, দোয়ার প্রেক্ষাপটে তিনি সে কথা বলেছেন। তিনি ডাক্তারদেরকে আসলে বোঝাচ্ছিলেন এখানে কোনো বিষয় যদি খুব জটিল হয় তাহলে ডাক্তারদের টিম বা প্যানেল বসে পাকিস্তানেও এবং বিশ্বের অন্যান্য দেশেও মেডিকেল টিম বসে, কিন্তু অনেক সময় অনেক ডাক্তার মনে করেন যে আমরা কোন রোগীর চিকিৎসা করছি তাই আমাদের চিকিৎসাই শুধু নেওয়া উচিত, অন্য কারো পরামর্শের প্রয়োজন নেই। হযরত সারা বেগম সাহেবা, যিনি হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন, সন্তান প্রসবের সময় তিনি মারা গিয়েছিলেন, সেই সময় সম্পর্কে তিনি বলেন ডাক্তারদের উচিত এমন সময় পরামর্শ করা। সেই সময় যদি পরামর্শ নেওয়া হতো, তার স্ত্রীর কথা বলছেন যে হয়তো এক প্রাণ রক্ষা করা সম্ভব হতো। তিনি বলেন হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম যার সমূহ দোয়া গ্রহণ করার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যদি অন্যদেরকে দোয়ার জন্য বলতে পারেন তাহলে বাকি যারা আছে তাদের নিজেদের স্বশো পেশায় যদি পরামর্শের প্রয়োজন হয় দোয়ার প্রয়োজন হয় অবশ্যই তা করা উচিত। তিনি নিজের সম্পর্কে আরেকটি কথা বলছেন, ডাক্তার মোহাম্মদ হোসেন শাহ সাহেবের ঘরে সেই সফরে, যে সফরে মসীহ ইসলাম ইন্তেকাল করেছেন, একবার ডাক্তার মির্জা ইয়াকুব বেগ সাহেব কোন হিন্দু সেশন জাজের আগমনের সংবাদ নিয়ে আসেন, যিনি মসীহ মওউদের সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। হযরত মসীহ ইসলাম তখন তাকে বলেন যে আমিও অসুস্থ, কিন্তু মাহমুদও অসুস্থ, তার অসুস্থতা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন, মনোযোগ সহকারে তার চিকিৎসা করুন। তিনি নিজের রোগের কথা ভুলে যান। তিনি দেখছিলেন যে তার পুত্র মসীহ মওউদ মৃত্যু পথযাত্রী, তাই তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন। একটা প্রসিদ্ধ মকদ্দমা বা মামলা আছে দালান সংক্রান্ত, মসীহ মওউদের যুগে যাতে তার নিজের বংশের বিরোধীরা মসজিদে যাওয়ার পথে একটা দেয়াল দাঁড় করিয়ে দেয়, দেয়াল সে সম্পর্কে বর্ণনা করতে গিয়ে হযরত মসীহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন মাত্র এক বালক ছিলাম কিন্তু আমার খুব ভালো করে মনে আছে আমাদেরই কিছু আত্মীয় স্বজন পথের মধ্যে খুঁটি গেড়ে দিত, যেন নামাজ পড়তে আসলে রাতের অন্ধকারে সেই সমস্ত খুঁটির কারণে হোঁচট খায়, আর এমনই হতো সেই কিলক বা খুঁটি উঠিয়ে ফেলে দিলে তারা ঝগড়া আরম্ভ করত। এছাড়া আমার খুব ভালোভাবে মনে আছে বিরোধীরা মসজিদে মোবারকের সামনে প্রতিবন্ধক প্রাচীর দাঁড় করিয়েছে, অনেক আহমদি খেপে যায়, তারা সেই প্রাচীর ভেঙে ফেলতে চেয়েছে। মসীহ ইসলাম বলেন যে আমাদের কাজ হল ধৈর্য ধারণ করা আর আইন মেনে চলা। আমার মনে আছে আমি বালক ছিলাম, আল্লাহ তালার ফজলে আর শৈশব আমি সত্য স্বপ্ন দেখতাম, স্বপ্নে দেখেছি যে প্রাচীর ভেঙে দেওয়া হচ্ছে, মানুষ এক একটি ইট উঠিয়ে ফেলে দিচ্ছে, আর এমন মনে হয় যেন হয়তো পূর্বে কিছুটা বৃষ্টিও হয়েছিল। সেই অবস্থায় আমি দেখেছি স্বপ্নে যে মসজিদের দিক থেকে খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু আসছেন। তিনি বলেন যে মামলার যখন রায় হয় আর দেয়াল যখন ভেঙে দেয়া হয় অবিকল তাই হয়েছে, সেদিন কিছুটা বৃষ্টিও হয়েছে। আর দরসের পর হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসেন তখন দেয়াল ভেঙে দেয়া হচ্ছিল, আর আমিও দাঁড়িয়েছিলাম। এই স্বপ্নের কথা ইতিপূর্বে যেহেতু তাকে আমি শুনিয়েছি, তাই আমাকে দেখতেই খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে মিয়া দেখো আজকে তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। সে যুগের কথা বলতে গিয়ে তিনি আরেক জায়গায় বলেন যে একটি যুগ এমনও ছিল যখন মসীহ ইসলামের জীবদ্দশায় বিরোধীরা মসজিদের দরজা বন্ধ করে দিয়েছিল, আর তিনি আলাইহিস সালাম বেশ কয়েকবার ঘরে পর্দা করিয়ে মানুষকে মসজিদে আনতেন। ঘরের ভিতর থেকে মানুষকে মসজিদে আনার প্রয়োজন হতো, অনেকেই উপর থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসতো, আর এক বছর বা ছয় মাস পর্যন্ত রাস্তা বন্ধ ছিল। অবশেষে মামলা হয়, আর আল্লাহ তাআলার ফজলে আল্লাহ এমন ব্যবস্থা করেছেন যে দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। আজকাল যারা কাদিয়ান যায় তারা দেখবে যে আল্লাহ তাআলার ফজলে অনেক প্রশস্ত রাস্তা সেখানে বানানো হয়েছে। বাচ্চাদের মন রাখা মন জয় সম্পর্কে এক জায়গায় নিজের একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার শৈশবের কথা মনে আছে, আমাদের আম্মা কখনো অসন্তুষ্ট হয়ে বলতেন যে এর মাথা খুবই ছোট। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেন। আমার মনে আছে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেন যে এটি তো কোনো কথা হলো না। রটিকান যে এক প্রখ্যাত আইনবিদ ছিল যার যোগ্যতার চর্চা সারা দেশে ছিল, তার মাথাও ছিল অনেক ছোট। তিনি বলেন যে বড় মাথা হওয়া এ কথার পরিচায়ক নয় যে সে ব্যক্তি বুদ্ধিমান। যে ব্যক্তি নিজের সন্তান সন্ততিকে জ্ঞান ও প্রজ্ঞা থেকে বঞ্চিত রাখে তার মাথা বড় হলেও সে নির্বোধী। যে ব্যক্তির মাথা এ কথা বোঝার জন্য পর্যাপ্ত ব্রেইন নেই যে আল্লাহ এবং রসুল কি আর কোরআন কি, সে কি বা তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে। তাই আসল বিষয় যা আমাদের প্রয়োজন তা হল আল্লাহ এবং রসুলের শিক্ষাকে বোঝা, সেগুলো নিয়ে প্রণিধান করা, আর সেগুলোকে বোঝার চেষ্টা করা, কোরআনকে বোঝা। এটি প্রকৃত বাস্তবতা যার ফলে মন মস্তিষ্ক আলোকিত হয়। সরকারের প্রতি বিশ্বস্ততা সম্পর্কে তিনি এক জায়গায় বলেন যে আমি বালক ছিলাম আর মাত্র প্রাপ্তবয়স্ক হই, তখন হযরত মসীহ মওউদের পবিত্র মুখে সরকারের প্রতি বিশ্বস্ততার নির্দেশ শুনি এবং এই নির্দেশের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকি যে আমি আমার আন্তরিক বন্ধুদের সাথেও এই বিষয়ে মতভেদ করি, এমনকি জামাতের নেতৃবৃন্দের সাথেও মতভেদ করি। অনেকের বিতর্কের অভ্যাস থাকে যে বলে যে অমুক কাজের কারণে সরকারের এই নির্দেশ আমাদের মানা উচিত নয়। হুজুর বলছেন শুধু শরীয়তের ক্ষেত্রে যদি বাধা দেয় সেটি মানা যাবে না, বাকি সব মানা আবশ্যক। খলিফাতুল মসীহ সানি বিষয়টা আরো স্পষ্ট করেন যে হযরত মসীহ ইসলাম বলেছেন ইংরেজ সরকারও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আশীর্বাদ। এর অর্থ এই নয় যে ইংরেজ জাতিভুক্ত মানুষ বড় পুণ্যবান এবং ইসলামী শিক্ষার খুব কাছাকাছি, তাদের মাঝে অত্যাচারী, আত্মসাৎকারী, দুরাচারী, অনাচারী এবং কদাচারী এবং অসব নোংরা মানুষ রয়েছে অন্যান্য জাতির মাঝে, জাতিতেও রয়েছে, তাদের মাঝে ভালো মানুষ আছে, অন্যান্য জাতিগোষ্ঠীতেও ভালো মানুষ রয়েছে, তাদের মাঝে যা আশীর্বাদ তা হল এই সরকার ব্যক্তি স্বাধীনতায় খুব কম হস্তক্ষেপ করে, আর যে সমস্ত বিষয়ে তারা হস্তক্ষেপ করে না সেই ক্ষেত্রে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে আমাদের জন্য। তাই এটি আল্লাহ তাআলার কৃপা। যে তিনি এমন জাতি আমাদের উপর নিযুক্ত করেছেন। এটি সে যুগের কথা যখন ভারতে ইংরেজদের শাসন ছিল, এমন সরকার নিযুক্ত করেছেন যারা ব্যক্তিগত বিষয়ে খুব কমই নাক গলায়। সম্প্রতি আমাদের এখানে একটি কনফারেন্স হয়েছে, এক সাংবাদিক আমাকে প্রশ্ন করেন যে এখানে কি একই অবস্থা বিরাজ করছে। আমি বলেছি যে ধর্মীয় বিষয়ে সরকার হস্তক্ষেপ করে না, তাই আমরা বলতেই পারি না যে এখানকার অবস্থা পাকিস্তানের মতো বা অন্য এমন কোন দেশের মতো অবস্থা এখানে নয় যেখানে আহমদের উপর বিধিনিষেধ রয়েছে। যাই হোক, তিনি বলেন যে যদি নাজি বা ফ্যাসিস্টরা আমাদের শাসক হতো তাহলে অন্যান্য বিষয়ে হয়তো ইংরেজদের চেয়েও ভালো হতো, হয়তো খোদাভীতি তাদের মাঝে এদের তুলনায় বেশি এবং বেশি ন্যায়পরায়ণ, কিন্তু ব্যক্তি স্বাধীনতা তারা ততটা দিত না যতটা ইংরেজরা দিয়েছে। ব্যক্তির ক্ষেত্রে ভালো হলেও জামাতের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য ক্ষতিকর হতো। এক ব্যক্তির সাথে সম্পর্কের গণ্ডিত হয়তো তারা ভালো হতো, কিন্তু সমষ্টিগত ভাবে জামাত হিসেবে আমাদের জন্য ক্ষতিকর হতো। এর অর্থ হল যতদিন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হতো, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠার গণ্ডি বড় সীমিত থাকত আমাদের জন্য, আর ইসলামী আদেশ নিষেধ এমন কমই হতো যা আমরা প্রতিষ্ঠা করতে পারতাম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের দৃষ্টিকোণ থেকে ইংরেজ সরকারকে আশীর্বাদ আখ্যা দিয়েছেন। অনেকে আপত্তি করে যে ইংরেজদের স্বরূপিত বৃক্ষ, তিনি বলেন তারা আমাদের স্বাধীনতা দিয়েছে তাই তিনি আশীর্বাদ আখ্যা দিয়েছেন আর এই কারণে তাদের প্রশংসা করেছেন। তার কথার অর্থ এই নয় যে ইংরেজ বেশি ন্যায়পরায়ণ, বরং হতে পারে ন্যায়পরায়ণতার ক্ষেত্রে অন্য কোন সরকার তাদের চেয়ে ভালো। প্রশংসনীয় বিষয় হল এই জাতির ঐতিহ্য এবং সংস্কৃতি হল এরা নিজেদের সরকারকে ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর কোন স্বাধীনতা দেয়নি, নাক গলানোর অধিকার দেয়নি। কলমের জেহাদ বা লেখনির জেহাদ সম্পর্কে তিনি বলেন, নবীদের হৃদয় অত্যন্ত কৃতজ্ঞ হয়ে থাকে, এক তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে বড় অনুগ্রহ অনুভব করে কারো। মসীহ মওউদের বই পুস্তক যখন দিবারাত্র ছাপত, তিনি রাতের পর রাত না ঘুমানো সত্ত্বেও কোন ব্যক্তি যে রাতের বেলা তার কাছে পাণ্ডুলিপি নিয়ে আসত তার আওয়াজ শুনলে নিজেই দরজায় যেতেন। তার জন্য লিপিকার যখন লিখে নিয়ে আসত তিনি নিজে তা হাত নেওয়ার জন্য যেতেন। একই সাথে এটিও বলতেন, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, এর কত কষ্ট হয়েছে, এই লোকগুলা কত কষ্ট করছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করুন। অথচ তিনি স্বয়ং সারা রাত জাগ্রত থাকতেন। খলিফা সানি বলেন, আমি বেশ কয়েকবার তাকে ঘুমাবার সময় কাজ করতে দেখেছি আর যখন চোখ খুলেছে কোনো সময় তখনও কাজেই পেয়েছি। আর সকাল পর্যন্ত এই অবস্থা বিরাজমান থাকতো, অনেকেই আল্লাহর খাতিরে কাজ করত কিন্তু তিনি তাদের কষ্টকে খুব বেশি অনুভব করতেন, কারণ নবীদের হৃদয়ে গভীর কৃতজ্ঞতাবোধ থেকে থাকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবারা তাঁর প্রতি শ্রদ্ধাবোধ এবং তাঁর পদমর্যাদা সম্পর্কে কিভাবে সচেতন ছিলেন আর এর জন্য তারা কাউকে গণনায় আনতেন না, এ সংক্রান্ত একটি ঘটনা হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এই ঘটনা বর্ণনার পর তিনি এদিকে মনোযোগ আকর্ষণ করেছেন যে আমাদের যুবক শ্রেণীর স্মরণ রাখা চাই যে ইসলামী নৈতিক চরিত্র এবং ইসলামিক শ্রদ্ধাবোধের শিক্ষার প্রতি সবসময় মনোযোগ থাকা চাই। তিনি তার এক খুতবায় লেখেন যে আমি দেখেছি যুবকদের ইসলামী শিষ্টাচার শেখানোর প্রতি মনোযোগী দেয়া হয় না, যুবকরা নির্দ্বিধায় একে অন্যের গলায় হাত রেখে চলাফেরা করে, এমনকি আমার সামনে এমনটি করতে তারা দ্বিধা করে না, তাদের কোনো চেতনাই নেই যে এটি অপছন্দনীয় একটি বিষয়। তাদের পিতামাতা এবং শিক্ষকরা কখনো তাদের সংশোধনের প্রতি মনোযোগ দেয়নি, অথচ এই বিষয়গুলো মানব জীবনের উপর গভীর প্রভাব বিস্তার করে। আমি দেখেছি অনেক অনেকের শৈশবের তরবিয়তের আমার উপর এখনো গভীর প্রভাব আছে। আর সেই সকল ঘটনা যখন মনে পড়ে বলে নেয় মন থেকে দোয়া বের হয়। একবার এক ছেলের কাঁধে কুনুই রেখে আমি দাঁড়িয়েছিলাম। মাস্টার কাদের বক্স স্বামী জানি মৌলভী আব্দুর রহিম দজ সাহেবের পিতা ছিলেন, আমাকে এটি হতে বারণ করেন, বলেন যে এটি খুবই অপছন্দনীয় অভ্যাস। তখন আমার বয়স 12 বা 13 বছর হবে, কিন্তু সেই চিত্র যখনই আমার চোখের সামনে আসে মন থেকে তার জন্য দোয়া বের হয়। অনুরূপভাবে মোরাদাবাদী এক সুবেদার সাহেব, তার একটি কথা আমার মনে আছে। আমাদের মা যেহেতু দিল্লি নিবাসিনী, দিল্লি বরং লখনৌতেও তুমি বলে সম্বোধন করা হয় বুজুর্গদেরকে, আপনি বলা হয়। কিন্তু আমার মায়ের কোন বুজুর্গ যেহেতু এখানে ছিলেন না, যাকে তার পক্ষ থেকে আপনি বলে সম্বোধন করতে শুনিনি, তাই আমি 10-11 বছর পর্যন্ত হযরত মুসলিম ইসলামকে তুমি বলতাম, তুমি বলে সম্বোধন করতাম। আল্লাহ তাআলা সুবেদার সাহেবের রুহের মাগফিরাত করুন এবং তার পদমর্যাদা উন্নীত করুন। তিনি বলেন, সুবেদার মোহাম্মদ আইয়ুব সাহেব মুরাদাবাদের অধিবাসী ছিলেন, গুরুদাসপুরে মামলা ছিল, আমি কথা বলতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে তুমি বলে সম্বোধন করেছে। সুবেদার সাহেব আমাকে একদিকে নিয়ে যান এবং বলেন, আপনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সন্তান আর আমাদের জন্য সম্মানিত, কিন্তু এই কথা ভালোভাবে স্মরণ রাখবেন, তুমি শব্দ সমবয়সীদের জন্য ব্যবহার হয়, বুজুর্গদের জন্য নয়। হযরত মসীহ মওউদ ইসলামের জন্য এই শব্দের ব্যবহার আমি কোনোভাবে সহ্য করতে পারি না। এটি সম্পর্কে আমাকে প্রথম সবক বা পাঠ দিয়েছেন। অতএব ইসলামের শিষ্টাচারের প্রতি আমাদেরকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে, দেয়া উচিত, বিশেষ করে তাদের বা সে সকল যুবকদের যারা আজকাল এমটি এর মাধ্যমে সামনে আসে। সচরাচর আল্লাহ তাআলার ফজলে খুব সুন্দর উন্নত মানের অনুষ্ঠানাদি এসে থাকে, কিন্তু একটা অনুষ্ঠান যার আবহাওয়া থেকে বানিয়ে পাঠানো হচ্ছিল আজকাল আসছিল, তাতেও মুরব্বী ওয়াকফে জিন্দেগি বসে, একটা বসার ধরন বড় অপছন্দনীয়, চেয়ারে বসে আছে, পা খুলে বসে আছে, একই সাথে পা দুলছে, কোনো গাম্ভীর্য নেই, মাথায় টোপি নেই। রাবোয়া থেকে যদি কোনো প্রোগ্রাম এমন প্রস্তুত করে পাঠানো তা তো কোনোভাবে সহ্য করা হবে না, সহ্য করা যেতে পারে না। তাই ভবিষ্যতে পাকিস্তানের এমটি এর কর্মকর্তাদের এ বিষয়ে সাবধান থাকতে হবে। প্রোগ্রাম ধরন বা প্রকৃতির দিক থেকে ভালো হলেও এর সঞ্চালক বা উপস্থাপক যদি ভালো না হয় তাহলে এমন অনুষ্ঠান দেখানো হবে না। তাই আমি এই প্রোগ্রাম এখন বন্ধ করে দিয়েছি, বিশেষ করে মুরব্বীদের অনেক বেশি মনোযোগী হওয়া উচিত, তাদের এক গাম্ভীর্য আছে, তাদেরকে বুঝতে হবে যে এই গাম্ভীর্য আমাদের সম্মানবোধ প্রতিষ্ঠা করতে হবে। এক সাধারণ মানুষ, এক সাধারণ ছেলে, সাধারণ লাইনের কোন মানুষ যদি এমনটি করে তা সহ্য করা যায়, কিন্তু এক মুরব্বী যদি এমনটি করা হয় তা অসহনীয়, অসহ্য। আর আমাকে কিছু মানুষ লিখেছে আর মনোযোগ আকর্ষণ করেছে, প্রত্যেকে এটি অনুভব করছিলেন। রাবোয়াতে প্রোগ্রাম রেকর্ড করা হয় আর আত্মসম্মান বোধের কোন খেয়াল রাখা হয় না, গাম্ভীর্যের কোন খেয়াল রাখা হয় না। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমরাও শৈশবে বিভিন্ন খেলা খেলতাম, আমি সচরাচর ফুটবল খেলতাম। কাদিয়ানে এমন কিছু মানুষ আসে একবার যারা ক্রিকেটের খেলোয়াড় ছিল, তারা একটা ক্রিকেট টিম গঠন করে। হযরত মুসলিহ মওউদ বলেন যে একদিন তারা আমার কাছে আসে এবং বলে, যাও হুজুর হযরত মুসলিহ ইসলামকে বলো তিনিও যেন খেলার জন্য আসেন। আমি ভিতরে যাই, তিনি একটা বই লিখছিলেন তখন, আমি যখন আমার আসার উদ্দেশ্য স্পষ্ট করলাম তিনি কলম নিচে রেখে দেন এবং বলেন, তোমাদের ক্রিকেটের বল মাঠের বাইরে যাবে না, কিন্তু আমি সেই ক্রিকেট খেলছি যার বল পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছবে। এখন দেখো তার বল কি পৃথিবীর প্রান্ত পর্যন্ত পৌঁছেনি, এখন আমেরিকা, হল্যান্ড, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইন্দোনেশিয়া এবং পৃথিবীর আরও বেশ কিছু দেশে তার মান্যকারী রয়েছে। ফিলিপাইন সরকার আমাদের মোবাল্লিগ পাঠানোর অনুমতি দেয়নি, কিন্তু সম্প্রতি সেখান থেকে উপর্যুপরি বয়াত আসছে। তিন চার দিন পূর্বে ফিলিপাইনের এক ব্যক্তির চিঠি এসেছে যে পত্রে তিনি লিখেছেন যে এটিকে আমার বয়াতের পত্রই মনে করুন এবং আমাকে আরো কিছু বই পুস্তক পাঠান। খলিফা সানির যুগের কথা তিনি লেখেন, যে জায়গার সম্পর্কে আমি শুনি যে সেখানে ইসলামের কোন সেবক রয়েছে, আমি সেই জায়গায় চিঠি পাঠিয়ে দিই। এই ব্যক্তি লেখেন যে আমি লাহোরিদেরকেও একটা পত্র পাঠিয়েছি, আমি লন্ডন মসজিদের ঠিকানাও একটি পত্র লিখেছি, ওয়াশিংটন আমেরিকার ওয়াশিংটনের ঠিকানাও একটা চিঠি পাঠিয়েছি। এখন দেখো ফিলিপাইনে আমাদের কোনো মোবাল্লিগ যায়নি, কিন্তু মানুষের মাঝে নিজ থেকেই মুসলিমদের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে। এটি সেই বল যা কাদিয়ানে বসে হযরত মুসা ইসলাম বল হিট করেছেন, যা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে এখন এর সংখ্যা এত বেশি হয়ে গেছে যে আশ্চর্য হতে হয় যে কিভাবে আল্লাহ তাআলা হযরত মুসলিমকে সারা পৃথিবীতে নিজেই পরিচিত করছেন। বিভিন্ন সময় বহু ঘটনা আমি শুনিয়েছি, স্বয়ং আল্লাহ তাআলা নিজে পথ দেখান, আল্লাহ তাআলা নিজেই পরিচিত করছেন। অনেকেই দীর্ঘদিন পর যখন ছবি দেখে মুসলিমদের, তখন চিনতে পারবে, খলিফাদের ছবি দেখলে তারা চিনে যায়, বুঝে যায় যে স্বপ্নে এই ব্যক্তি ইসলামের সঠিক বাণী আমাদের পৌঁছাচ্ছিলেন বা আমাদেরকে বলছিলেন। আরেকটি ঘটনা বর্ণনা করেন হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, ধর্মের ক্ষেত্রে বা জাগতিকতার ক্ষেত্রে পরিশ্রম করা ছাড়া মানুষ সম্মান পেতে পারে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন যে আমাদের যুগে সকল সম্মানকে আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট করেছেন, অর্থাৎ এখন এই যুগে যা মুসলিমদের যুগ, এই যুগে সকল সম্মান মুসলিমদের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট। এখন সম্মান লাভকারীরা হয়তো আমাদের মুরিদ বা ভক্ত হবে বা আমাদের বিরোধী হবে, অর্থাৎ বিরোধীরাও যদি সম্মান পায় মুসলিমদের কারণেই পাবে। তিনি বলতেন, মৌলভী সানাউল্লাহ সাহেবকে দেখো, সে বড় কোনো মৌলভী নয়, তার মতো সহস্র সহস্র মৌলভী পাঞ্জাব এবং ভারতে রয়েছে, তারা যদি কোনো সম্মান পেয়ে থাকে আমাদের বিরোধিতার কারণেই পাচ্ছে, তারা এই কথা স্বীকার করুক বা না করুক, কিন্তু বাস্তবতা এটি যে আজকে আমাদের আজকে হয়তো আমাদের বিরোধিতায় সম্মান রয়েছে বা আমাদের সমর্থনে, তো আসল মূল সত্তা আমাদেরই। বিরোধীরা যদি কোনো সম্মান পায় তাহলে আমাদের কারণেই পায়। এই বিষয়টি অন্যত আরো খোলাসা করে তিনি এভাবে বর্ণনা করেছেন, যতক্ষণ কোন ব্যক্তি পরাকাষ্ঠা অর্জন না করে পুরস্কার পেতে পারে না। ধর্মের ক্ষেত্রেও পরাকাষ্ঠা অর্জনই কল্যাণের কারণ হয়। হযরত মুসা ইসলাম বলতেন যে আজকাল আমাদের দ্বারা কল্যাণমণ্ডিত সেই হয় যে সুগভীর সম্পর্ক রাখে, হয়তো পুরো বিরোধিতাকারী হবে, যেমন মৌলভী সানাউল্লাহ অন্যান্য ছোট ছোট বা পেটি মৌলভীদেরকে জিজ্ঞেসই করে না, বা পূর্ণ নিষ্ঠাবান ছোট ছোট মৌলভীরাও এখন নিজ নিজ অঞ্চলে হযরত মুসা বিরোধিতাকেই জীবিকার কারণ হিসেবে অবলম্বন করেছে, জীবিকার মাধ্যম হিসেবে অবলম্বন করছে। কারো যদি জীবন জীবিকার ব্যবস্থা হয় তা হচ্ছে মুসলিমদের বিরোধিতায়। তিনি বলেন, দুর্বল সম্পর্ক কোনো কাজের নয়, আসলে পরাকাষ্ঠা অর্জন করলেই মানুষ লাভবান হয়, এছাড়া মানুষ কৃপা থেকে বঞ্চিত থাকে। একটা ফার্সি পংক্তি পড়ছেন, অনুবাদ যখন করবেন আমি আপনাদেরকে অনুবাদ শোনাব। এটি বলে, যদি খোদার দিকে অগ্রসর হয় অর্থাৎ যাই হওয়ার হোক, আমরা আমাদের নৌকা নিয়ে সমুদ্রে যাত্রা করেছি, যদি এ কথা বলে আল্লাহর পথে বেরিয়ে পড়ে তাহলে তার সাথে পূর্ববর্তীদের মতো ব্যবহার হবে। খোদার কারোর সাথে কোনো শত্রুতা নেই। যে বিষয়ের প্রয়োজন রয়েছে তা হল পরিপূর্ণভাবে মানুষের উচিত নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা এবং তার আস্তানায় সজদা মনতা হওয়া, এর ফলে নিজ থেকেই সবকিছু হয়ে যাবে। আর এর জন্য যে উন্নতির প্রয়োজন হবে তা নিজ থেকেই লাভ হবে। তাই সব আহমদের একথা সামনে রাখতে চাই, যখন মেনেছ পুরোপুরি সমর্পণ করতে হবে। তিনি বলেন যে আগুনের কাছে যে বসে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখো প্রত্যেকটি গরম হয়ে থাকে, তার চেহারা হাত পা যেখানে হাত লাগাবে গরম অনুভব করবে। তাই এটি কিভাবে হতে পারে যে ব্যক্তি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আসবে, আল্লাহর কাছে বসে যাবে, আল্লাহর পবিত্র সত্তা তার মাঝে প্রকাশ পাবেন না? এটি হতে পারে না। আগুনে লোহা যদি পড়ে আগুনের বিশেষত্বে প্রকাশ করে, যদিও সেই লোহা আগুন নয়, অনুরূপ ভাবে আল্লাহর নৈকট্য অর্জনকারীদের সাথে বিশেষ ব্যবহার হয়। আল্লাহ তাআলা তাদেরকে কুন ফায়া কুনের চাদর পরিয়ে দেন, এমনকি নির্বোধরা তাদেরকে খোদা মনে করে অথচ তারা খোদার গুণাবলীর প্রতিচ্ছবি হয়ে থাকেন। অতএব কেউ ধর্ম থেকে যদি কল্যাণমণ্ডিত হতে চায় তাহলে এর উপায় হল নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর সামনে সমর্পণ করা। কিন্তু পুরো জাতি যদি এটি করে তাহলে তাদের উপর বিশেষ কৃপা বর্ষিত হবে এবং তারা সকল ময়দানে সাফল্য অর্জন করবে। আমাদের জামাতের জন্য একই পদক্ষেপ নেওয়া আবশ্যক, কিন্তু অনেকেই শুধু বলে দেয়া যথেষ্ট মনে করে, অথচ আল্লাহর সাথে ভালোবাসা সহজাত হওয়া উচিত। শুধু মিথ্যা দাবি যেন না হয়, কারণ মিথ্যা ও আল্লাহর ভালোবাসা এক জায়গায় সহাবস্থান করতে পারে না। মিথ্যা এক অন্ধকার, আল্লাহ তাআলার রহমত হলো আলো, তাই অন্ধকার ও আলো কিভাবে সমবেত হতে পারে? তাই আমাদের সবসময় আত্মবিশ্লেষণে রত থাকা উচিত। আমি সবসময় মনোযোগ আকর্ষণ করে থাকি যে মসিহ মদের হাতে বয়াতের পর আমাদেরকে অন্যদের চেয়ে পৃথক হওয়া চাই। আল্লাহর পবিত্র সত্তা আল্লাহর পবিত্র সত্তায় ইমান এবং বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের অবস্থান ভিন্ন হওয়া উচিত এবং অগ্রগামী হওয়া উচিত। ইবাদতের ক্ষেত্রে অন্যদের চেয়ে আমাদের আলাদা হওয়া উচিত, উন্নত মানে উপনীত হওয়ার চেষ্টার ক্ষেত্রে অন্যদের তুলনায় এগিয়ে থাকা উচিত, উন্নত চারিত্রিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকা চাই, আইন মেনে চলার ক্ষেত্রে আমাদের আদর্শ স্থানীয় হওয়া উচিত। এক কথায় এক আহমদীর সবার চেয়ে স্বতন্ত্র হওয়া চাই। তাহলেই মুসলিম ইসলাম যেভাবে বলছেন যে বয়াত থেকে সত্যিকার অর্থে আমরা লাভবান হতে পারবো বা সত্যিকার অর্থে বয়াতের কল্যাণ লাভ করতে পারবো। একবার এহসান এবং সদ্ব্যবহার সংক্রান্ত ঘটনা বর্ণনা করছেন। একবার এক কর্মকর্তা একটি বিষয়ে মুসলিমদের সাথে দেখা করতে এসেছেন এবং বলেন যে এরা অর্থাৎ কাদিয়ানে বসবাসকারী ও আহমদী অর্থাৎ হিন্দুরা, হিন্দু এবং অন্যান্যরা যারা মুসলিমদের বিরুদ্ধে অনেক সময় সরকারি কর্মকর্তাদের কাছে অন্যায় অভিযোগ করত মুসলিমদের বিরুদ্ধে। একবার এক সরকারি কর্মকর্তা কাদিয়ান আসে আর বলে যে এরা আপনারই শহরের অধিবাসী, আপনি তাদের সাথে কোমল ব্যবহার করুন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম কে কথা বলে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন বুঢ়েশা কোন এক ব্যক্তি সেখানে ছিল, বলেন বুঢ়েশাকে জিজ্ঞেস করো যে কখনো কি একবারও এমন হয়েছে যে সে নিজের পক্ষ থেকে হোল ফোটানোর চেষ্টা করেনি, অর্থাৎ যত ক্ষতি করা যায় ক্ষতি করেনি। আর একেই জিজ্ঞেস করো যে একবারও কি এমন হয়েছে যে আমি অনুগ্রহ করতে পারতাম আর আমি তার প্রতি অনুগ্রহ করিনি। সে মাথা ঝুঁকিয়ে এরপর বসে যায়, আর কিছুই বলতে পারেনি। তার পবিত্র নৈতিক আদর্শে রয়েছিল দৃষ্টান্ত। আমাদের জামাতের উচিত নৈতিক চরিত্রের ক্ষেত্রে আদর্শ স্থানীয় হওয়া, লেনদেনের ক্ষেত্রে এত স্বচ্ছ হওয়া উচিত যে ঘরে এক পয়সা না থাকলেও মানুষের আমানতে হাত দেবে না, কথা এত সুমিষ্ট এবং এত ভালোবাসার সাথে বলা উচিত যে অন্যদের হৃদয়ে যেন এর অনুপম প্রভাব পড়ে। মানুষ যে বিষয়ে অভ্যস্ত হয়ে যায় সেই অভ্যাসের কারণে কোনো কাজ করা তার জন্য আর কষ্টকর হয় না। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে হযরত মসীহ মওউদের পবিত্র মুখে এ বিষয়ের কথা আমি বারবার শুনেছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দু ধরনের পরীক্ষা আসে, এক ধরনের পরীক্ষা সেগুলো, যাতে বান্দাকে অপশন বা স্বাধীনতা দেয়া হয় যে তুমি আমার কাছে যে স্বাচ্ছন্দ্যের নিমিত্তে কোন কথা প্রস্তাব করতে পারো। তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন যে মসিমাদ বলতেন যে দেখো অজু একটি পরীক্ষা, শীতকালে যখন মারাত্মক শীত লাগে, শীতল বাতাস প্রবাহিত হয়, সামান্য বাতাস লাগলেই মানুষের কষ্ট হয়। এই হুজুর বলছেন এদেশে আমরা এমনটি ধারণাও করতে পারি না, কৌশলখানায়ও আমাদের হিটিং থাকে, গরম পানি আসে, কিন্তু যদি হিটিং থাকে, বাইরে যদি যেতে হয় আর পানি শীতল হয়, তাহলেই শীতের সময় ওজুর কথা কিছুটা ধারণা করা যেতে পারে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয় যে নামাজ পড়ার পূর্বে ওজু করো। অনেক সময় যখন ওজুর সময় হয় কিন্তু গরম পানি থাকে না, বা অনেক সময় গরম পানির ব্যবস্থা করা যায় কিন্তু তা প্রস্তুত থাকে না, আর অনেক সময় গরম পানির ব্যবস্থাই করা সম্ভব হয় না, পানি অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে, সেই পানি দ্বারা উজু করে তাকে নামাজ পড়তে হয়। তিনি বলতেন যে এটিও একটি এক ধরনের পরীক্ষা যা আল্লাহ তাআলা মুমিনদের জন্য নির্ধারণ করেছেন, কিন্তু তিনি বলেন যে এটি এমন পরীক্ষা যাতে বান্দাকে সুযোগ দেয়া হয়েছে, অর্থাৎ এই কথার অনুমতি দেয়া হয়েছে যে পানি যদি ঠান্ডা হয় গরম করে নিতে পারে, যেন এটি একটি ঐচ্ছিক পরীক্ষা। আরো অনেক দৃষ্টান্ত দেয়া যেতে পারে ঐচ্ছিক পরীক্ষার। তিনি বলেন আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন আর মানুষকে অনুমতি দিয়েছেন যে যদি ঠান্ডা পানি দ্বারা উজু করতে না পারো তাহলে ব্যবস্থা নাও আর পানি গরম করো। ঘরে যদি আগুন না থাকে প্রতিবেশীর ঘর থেকে আগুন এনে পানি গরম করা, গরম পানি দ্বারা উজু করার পর ভালোভাবে গরম কাপড় পরিধান করো যেন শীত না লাগে। বা অনেক সময় মানুষ মসজিদে হামাম বানিয়ে দেয় যেখানে পানি গরম থাকে, অতএব যে সমস্ত দরিদ্ররা ঘরে পানি গরম করতে পারে না তারা মসজিদে গিয়ে সেখানে হামামের পানি দ্বারা উজু করতে পারে। অনুন্নত বিশ্বে বা কম উন্নত বিশ্বে যারা শ্রোতা, শ্রোতারা সঠিক ধারণা করতে পারে, বরং আপনাদের এখানে যারা বয়স্ক আছেন তারা অনুমান করতে পারেন। এখানে যারা যাদের জন্মেছে তারা হয়তো বুঝতে পারবে না, এখানে তো গরম পানি এমনিতেই পাওয়া যায়। যাই হোক, আমাদের অনেকেই জানে পরিস্থিতি কি হয়ে থাকে পাকিস্তান পাক ভারতে। তিনি আরো বলেন যদি মসজিদে গরম হামামের ব্যবস্থা না থাকে তাহলে কোন কর্মঠা ব্যক্তি কূপ থেকে বালতি ভর্তি তাজা পানি বের করে উজু করতে পারে, আর এইভাবে সে শীত এড়াতে পারে। শীতকালে কূপের পানি আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে গরম থাকে, যদি কোন উপায় না থাকে তাহলে এইভাবে সে কষ্ট দূর করতে পারে। অনুরূপভাবে তিনি বলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে সকালে উঠে নাম ফজরের নামাজ পড়া উচিত। শীতকালে ফজরের সময় উঠা কত কষ্টকর হয়ে থাকে, কিন্তু মানুষের কাছে যদি পর্যাপ্ত কাপড় চোপড় থাকে তাহলে এই কষ্ট অনুভব হয় না। দৃষ্টান্ত স্বরূপ যদি তাহাজ্জুদের অভ্যাস থাকে তার, তাহলে সে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় কামরার দরজা ভালোভাবে বন্ধ করে দিতে পারে যেন কামরা গরম থাকে, বাইরে শীতল বাতাস যেন ভিতরে না আসে। অনুরূপভাবে ফজরের নামাজের জন্য যখন মসজিদে যায় কম্বল বা চাদর পরে যেতে পারে, যাদের কাছে কোট নেই বা গরম কোট পরিধান করে যেতে পারে। যদি কেউ দরিদ্র হয়ে থাকে সে পুরনো কোট বা সাদরি পরে যেতে পারে আর শীতের প্রভাব থেকে আত্মরক্ষা করতে পারে, কিন্তু কোন ব্যক্তি যদি সম্পূর্ণভাবে দরিদ্র হয় তার কাছে কম্বল চাদর বা কোট কিছুই না থাকে তাহলে তারও তত কষ্ট হতে পারে না, কারণ এমন ব্যক্তির মাঝে শীত সহ্য করার অভ্যাস হয়ে যায়। আল্লাহর নিয়ম হলো মানুষ যে বিষয়ে অভ্যস্ত হয়ে যায় সেটি তার জন্য কষ্টের কারণ হয় না। অনেকে আমরা দেখেছি পাকিস্তানেও শীতকালে আমরা যখন গরম কাপড় পরে চলাফেরা করতাম, এক দরিদ্র মানুষ সামান্য গরম কাপড় পরে মোজা ছাড়াই বড় স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করে, শীত অনুভবই করে না কারণ আর অভ্যস্ত হয়ে যায়। তিনি আরো বলেন যে আমি দেখেছি দৃষ্টান্ত স্বরূপ মহিলারা যেখানে কাজ করে লাকড়ি এবং কয়লা জলে হাত দিয়ে চুলা থেকে অঙ্গার বা কয়লা বের করে নিয়ে আসে, কোনো কষ্ট পায় না, অথচ আমরা সেই অঙ্গার বা কয়লার ধারে কাছেও যেতে পারবো না। কোনো কিছুর যখন অভ্যাস হয়ে যায় মানুষ আর সেই কষ্ট অনুভব করে না। তাই প্রথম কথা হল কষ্ট সহ্য করেও যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার খাতিরে তা সহ্য করা উচিত, আর এর সমাধান বের করা যদি সম্ভব হয় তাহলে সমাধান করে আল্লাহর নির্দেশ মানা উচিত। আর না হলেও মানুষের নিজেকে অভ্যস্ত করা উচিত। যদি অভ্যাস হয়ে যায় তাহলে সেই কষ্ট আর মানুষ অনুভব করে না। দ্বিতীয় অংশের কথা তিনি উল্লেখ করেননি যে দ্বিতীয় পরীক্ষা কি। হযরত মসীহ ইসলামের একটা উদ্ধৃতি আমি পড়ছি যাতে তিনি পরীক্ষার পিছনে কি প্রজ্ঞা রয়েছে তা উল্লেখ করেছেন। তিনি বলেন যে দেখো আল্লাহ তাআলা বান্দাদের সকল কষ্ট থেকে মুক্ত করে সকল প্রকার বিলাসিতার মাঝে রাখার পুরো শক্তি রাখতেন। তাদের জীবন রাজকীয় জীবন হতো, তাদের জন্য সবসময় বিলাসিতাপূর্ণ জীবনের উপকরণ সৃষ্টি করা হতো, কিন্তু তিনি এমনটি করেননি। আসলে এতে বড় বড় রহস্য এবং ভেদ অন্তর্নিহিত থাকে। দেখো পিতামাতা মেয়েকে কত ভালোবাসেন, বরং বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি প্রিয় হয়ে থাকে পিতামাতার কাছে, কিন্তু একটি সময় এমন আসে যখন পিতামাতা তাকে নিজেদের জীবন থেকে আলাদা করে দেন। সেই সময়টি এমন হয়ে থাকে যা সহ্য করার জন্য অনেক বড় মন চাই। উভয় পক্ষের অবস্থা বড় শোচনীয় হয়ে থাকে, অর্থাৎ পিতামাতাও মেয়ের বিদায়ের সময় কাঁদে, আর মেয়েও কাঁদে। প্রায় 14-15 বছর এক জায়গায় থাকে, অবশেষে তাদের বিচ্ছিন্নতার মুহূর্তটি বড় হৃদয় বিদারক হয়ে থাকে। এই বিচ্ছিন্নতাকে কোন নির্বোধ যদি নির্দয় আচরণ আখ্যা দিয়ে থাকে তা যথার্থ হবে, কিন্তু এই মেয়ের ভিতর এমন কিছু শক্তি বৃদ্ধি থাকে যার বহিঃপ্রকাশ ঘটে সেই বিচ্ছিন্নতার পর স্বামীর ঘরে জীবনযাপনের ফলে প্রকাশ পায়, যা উভয় পক্ষের জন্য রহমত এবং বরকতের কারণ হয়। খোদা প্রেমিকদের অবস্থা একই, তাদের মাঝে কিছু এমন সুপ্ত নৈতিক চরিত্র থেকে থাকে যতদিন সেই কষ্ট এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন না হন সেইগুলো প্রকাশ পাওয়া সম্ভব হয় না। দেখো আমরা যারা মহানবী সাল্লামের পবিত্র চরিত্রের বর্ণনা দেই বড় অহংকার এবং বীরত্বের সাথে এটি করি, আর এটি এই জন্য যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেই উভয় যুগে এসেছিল, নতুবা এই শ্রেষ্ঠত্ব বর্ণনা করা কিভাবে সম্ভব হতো, অর্থাৎ স্বাচ্ছন্দ্যের যুগ আর কষ্ট এবং দুঃখের যুগ ছিল। দুঃখের যুগে খারাপ দৃষ্টিতে দেখবে না, এটি খোদার নৈকট্য এবং আনন্দকে নিজের দিকে আকর্ষণ করে। এই স্বাদ পাওয়ার জন্য যা খোদার নৈকট্য প্রাপ্তরা পেয়ে থাকে, জাগতিক নিজ সকল আনন্দ এবং ভোগ বিলাসকে পরিত্যাগ করতে হয়। আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হওয়ার জন্য যা আবশ্যক তা হল কষ্ট সহ্য করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আর প্রতিদিন এক নতুন মৃত্যুকে স্বাগত জানাতে হয়। মানুষ যখন জাগতিক কামনা বাসনা এবং রিপুর উপর পূর্ণ মৃত্যু আনয়ন করে তখন সে সেই জীবন লাভ করে যার কখনো অবসান ঘটে না, যার পর আর কখনো মৃত্যু আসে না। এই হল পরীক্ষার প্রজ্ঞা, পরীক্ষার পিছনে হেকমত। তিনি বলেন একবার যখন আমার বয়স 9 বা 10 বছর হবে আমি এবং আরেকজন ছাত্র ঘরে খেলছিলাম, সেখানে আলমারিতে একটা বই ছিল যাতে নীল রঙের বুকমার্ক ছিল আমাদের দাদা সাহেবের সময়ের, আমরা নতুন নতুন জ্ঞান অর্জন করছিলাম। এই বই খোলার পর দেখলাম যে লেখা আছে এখন জিব্রাইল আর নাজেল হয় না। আমি বললাম যে এটি ভ্রান্ত কথা, আমার পিতার প্রতি নাজেল হয়। সেই ছেলে বলল যে জিব্রাইল আসে না, বইতে লেখা আছে। আমাদের মাঝে বিতর্ক হয়, আমরা উভয়ই হযরত সাহেবের কাছে গেলাম, অর্থাৎ হযরত মসীহ মওউদের কাছে, উভয়ই নিজ নিজ কথা বললাম। তিনি বলেন যে বইতে ভুল কথা লেখা আছে, জিব্রাইল এখনো আসে। এরপর তিনি তার নিজের একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে নির্বুদ্ধিতা সূচক ঘটনাবলীর মাঝে আমার নিজের একটি ঘটনা এখনো মনে পড়ে, অনেক সময় এটি স্মরণ করে আমি হেসেছি, আমার অনেক সময় চোখে পানিও এসে গেছে কারণ আমি এটিকে অনেক মূল্যবান মনে করি। আমার জীবনের যে সমস্ত ঘটনাবলী নিয়ে আমি গর্ব করি সেগুলোর মাঝে একটি আমার নির্বুদ্ধিতার সাথে সম্পর্ক রাখে, তা হল হযরত মসীহ ইসলামের যুগে এক রাতে আমরা উঠানে ঘুমোচ্ছিলাম, গরম কাল ছিল, আকাশে মেঘ আসে আর গুরু গম্ভীর গর্জন আরম্ভ হয়। তখনই কাদিয়ানের পাশে কোন স্থানে বিদ্যুৎ পাত হয়, কিন্তু গর্জন এমন গুরু গম্ভীর ছিল যে কাদিয়ানের প্রত্যেক ঘরের মানুষ ভেবেছে যে এই বিদ্যুৎ হয়তো তাদের ঘরেই আঘাত হেনেছে। এই গর্জন এবং মেঘের কারণে মানুষ নিজ নিজ কক্ষে চলে যায়। বিদ্যুতের এই গর্জনের পর আমরা যারা উঠোনে ঘুমাচ্ছিলাম আমরা ভিতরে চলে যাই। আজ পর্যন্ত আমার সেই দৃশ্য মনে আছে। হযরত মসীহ মাসুম যখন ভিতরের দিকে যাচ্ছিলেন তখন আমি আমার উভয় হাত হযরত মসীহ মওউদের পবিত্র মাথায় রাখি যে যদি বিদ্যুৎ পাত ঘটে তাহলে যেন আমার উপর পড়ে, পরে আমার যখন বুদ্ধি হয়, বোধ বুদ্ধি হয়, তখন আমার এ কথা ভেবে হাসি পায় যে বিদ্যুৎ থেকে যদি আমরা নিরাপদ থাকি তাহলে তার কারণেই, এটি নয় যে আমাদের কারণে তিনি বিদ্যুৎ থেকে নিরাপদ থাকবেন। হযরত মৌলভী আব্দুল করিম সাহেবের মৃত্যুর ঘটনা বর্ণনা করেন যে 1905 সন আসে মৌলভী আব্দুল করিম সাহেব অসুস্থ হন। আমার বয়স 17 বছর ছিল, তখনও আমার খেলাধুলারই যুগ ছিল। মৌলভী সাহেব অসুস্থ ছিলেন, আমরা সারাদিন খেলাধুলায় কাটিয়ে দিতাম। একদিন ইয়াখনি বা স্যুপ নিয়ে মৌলভী সাহেবের কাছে যাই, এছাড়া মনেও নেই যে কোনো সময় তার খবরাখবর নেওয়ার জন্য গিয়েছি কিনা। সেই যুগের অবস্থা অনুসারে ভাবতাম যে মৌলভী সাহেবের ইন্তেকাল হওয়া সম্ভব নয়, তিনি তো মসিহ মওদের পরেই ইন্তেকাল করবেন। মৌলভী আব্দুল করিম সাহেব তাড়াতাড়ি রাগ করতেন, তার কাছে আলিফ লাইলার দু একটি পার্ট নিয়ে ছেড়ে দিয়েছি, এর বেশি তার সাথে সম্পর্ক ছিল না। হ্যাঁ, সেই দিনগুলোতে এই বিতর্ক অনেক বেশি হতো যে মসিহ মওদের ডান ফেরেশতা কে আর বাম ফেরেশতা কে। অনেকেই বলতো মৌলভী আব্দুল করিম সাহেব ডান, আর অনেকেই আমার শ্রদ্ধেয় শিক্ষক খলিফা আউয়াল সম্পর্কে বলতো যে তিনি ডান ফেরেশতা। জ্ঞান এবং কাজের দৃষ্টিকোণ থেকে তুলনা করার তখন যোগ্যতাই ছিল না, শৈশব ছিল বা বাল্যকাল ছিল, বুঝতাম না। খলিফা আউয়াল রাজিয়াল্লাহু আমার প্রতি যে ভালোবাসা রাখতেন সে কারণে বলা যায় আমি নুরুদ্দিন ভক্তদের অন্তর্ভুক্ত ছিলাম। একবার আমরা হযরত মসিহ মওউদ ইসলামকে জিজ্ঞেস করেছি, তিনি আমাদের দৃষ্টিভঙ্গির সমর্থন করেছেন, অর্থাৎ হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাজিয়াল্লাহু আনহু মসিহ মওউদের বেশি নিকটে প্রাপ্ত ছিলেন। একথায় মৌলভী আব্দুল করিম সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল না, অবশ্য তার জোরালো খুতবার প্রশংসায় পূর্ণ ছিলাম, আর মসিহ মওউদ ইসলামের জন্য তার ভালোবাসার কারণে তার প্রতি আমার গভীর ভক্তি ছিল। কিন্তু তার ইন্তেকালের সংবাদ শোনার পর আবার অবস্থা হঠাৎ করে পাল্টে যায়। সে আওয়াজ এক বিদ্যুৎ ছিল যা আমার দেহের মধ্য দিয়ে অতিক্রম করেছে। যখন তার মৃত্যুর সংবাদ শুনলাম আমার সহ্য শক্তি হারিয়ে যায়, আমি দৌড়ে আমার কামরায় ঢুকে যাই আর দরজা বন্ধ করে দেই। এরপর এক প্রাণহীন লাশের মতো বিছানায় পড়ে যায়। আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত আরম্ভ হয়, সেটা অশ্রু তো ছিল না, বাঁধ ভাঙ্গা নদী ছিল। দুনিয়ার ক্ষণভঙ্গুরতা আর মৌলভী সাহেবের মসিহ মওউদের প্রতি ভালোবাসা এবং মসির খেদমতের দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল। মনে বারবার প্রশ্ন যাচ্ছিল যে মসিহ মওউদের কাজে তিনি অনেক সাহায্য করতেন, এখন মসিহ মওউদের অনেক কষ্ট হবে। এরপর আমার চিন্তাধারার উপর একটা পর্দা এসে যেত, আমার চোখ থেকে অশ্রু বন্যা বয়ে যেত। সেদিন আমি খাবারও খেতে পারিনি আর আমার অশ্রু বন্যাও থামেনি। আমার এই উদাসীন অবস্থাকে দেখে মসিহ মওউদ ইসলামও আশ্চর্য হন এবং আশ্চর্যান্বিত হয়ে বলেন যে মাহমুদের কি হয়েছে, এর তো মৌলভী সাহেবের সাথে এমন কোন সম্পর্ক ছিল না, এই যে অসুস্থ হয়ে যাবে। এরপর 1908 সনের কথাও তিনি উল্লেখ করেন যে আমার জন্য এটি বড় কষ্টকর ছিল। আমি কি সব আহমদের জীবনে একটা নূতন যুগের সূচনার কারণ হয়েছে? সে বছর সেই সত্তা যিনি আমাদের প্রাণহীন দেহের জন্য আত্মা সদৃশ ছিলেন, আমাদের আলোবিহীন চোখের জন্য দৃষ্টিশক্তি ছিলেন, আমাদের অন্ধকারাচ্ছন্ন হৃদয়ের জন্য জ্যোতিস্বরূপ ছিলেন, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এটি বিচ্ছিন্নতা নয়, কেয়ামত ছিল, পায়ের তলায় মাটি ছিল না, আমাদের আকাশ স্থানচ্যুত হয়েছে, মনে হয় যেন আল্লাহ তাআলার সাক্ষী। তখন কোন অন্য বস্ত্রেরও চিন্তা ছিল না, শুধু একটি চিন্তা ছিল যে যদি সারা পৃথিবীও হযরত মসিহ মওউদকে পরিত্যাগ করে আমি তাকে পরিত্যাগ করব না, আর এই জামাতকে আবার সারা পৃথিবীকে প্রতিষ্ঠিত করব। আমি জানি না আমি অঙ্গীকার কতটা পালন করেছি, কিন্তু আমার নিয়ত এবং অভিপ্রায় সংকল্প সবসময় এটিই ছিল যে আমার কাজ যেন এমনই হয়, আল্লাহ তাআলার ফজলে জামাতের প্রতিটি সদস্য আজকে এবং পরে আগত সদস্যরাও এই কথার সাক্ষী হবে যিনি অঙ্গীকার যথাযথভাবে পালন করেছেন। বরং আমাদের জন্য অঙ্গীকার পালন কাকে বলে সেই বিষয়টা স্পষ্ট করে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন। এখন আমি দুই ব্যক্তির নামাজে জানাজা পড়াব, একটি জানাজা হাজির।
ই
এই মহতারমা সুরাইয়া বেগম সাহেবের জানাজা চৌধুরী আব্দুর রহিম সাহেবের স্ত্রী যিনি মুলতানের অধিবাসী আজকাল যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছিলেন 11 নভেম্বর তাঁর ইন্তেকাল হয় 77 বছর বয়সে নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নেক পুণ্যবতী নামাজ অভ্যস্ত উন্নত চরিত্র ধৈর্যশীলা তিনি 6 ছেলে এবং 4 মেয়ে রেখে গেছেন এক ছেলে আব্দুল মতিন সাহেব ম্যানচেস্টারের আনসারুল জাহিম মেয়ে লাজনাউল্লাহর প্রেসিডেন্ট হিসাবে সেখানে জামাতের কাজ করার তৌফিক পাচ্ছেন তার জানাজা পড়াবো আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন আর সন্তান সন্ততিকে তিনি তার পণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন দ্বিতীয়টি হল গায়েবানা জানাজা যারা মাহমুদ আবদুল্লাহ সবতি সাহেবের যিনি ইয়ামানের অধিবাসী সবতি সাহেব 9 নভেম্বর 2014 সালে দীর্ঘ অসুস্থতার পর ইহধাম ত্যাগ করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না তার পিতা তাকে জামে আহমদিয়া রাবোয়ায় শিক্ষার উদ্দেশ্যে পাঠিয়েছেন সেখান থেকে মৌলভী ফাজল পাশ করেন জনাব গোলাম আহমদ সাহেব মোবাল্লেগের সিলসিলার পর তিনি ইয়েমানে মোবাল্লেগ নিযুক্ত হন ইয়েমানের 24 মে 1934 সালে তার জন্ম হয় তার পিতা জনাব আবদুল্লাহ মোহাম্মদ ওসমান সবতি সাহেব প্রথম ইয়েমানের প্রথম আহমদি তিনি জনাব গোলাম আহমদ সাহেবের মাধ্যমে বয়াত করেছেন মরহুমের পিতা তাকে 1952 সালের জুনে রাবোয়ায় পাঠান জামিয়া পড়ালেখার জন্য যেখানে মরহুম মৌলভী ফাজল পরীক্ষা পাশ করেন আর তিনি প্রথম কোন বিদেশি যে মৌলভী ফাজল পরীক্ষা পাশ করেছে একইভাবে জামিয়া থেকে শাহেদ পরীক্ষাও পাশ করেছেন শাহেদ ডিগ্রি লাভ করেছেন 1960 সালে মোবাল্লেগ হিসেবে ইয়েমেন ফিরে আসেন কিন্তু তার ফিরে আসার পূর্বেই তার পিতা দিক নির্দেশনা দিয়েছিলেন যে রাবুয়াতে বিয়ে করো তারপরে ফিরে আসো এরপর তারিখে তার বিয়ে জনাব সৈয়দ বশির আহমদ শাহ সাহেবের মেয়ে সাহেবজাদি নসরিন শাহ সাহেবের সাথে হয়েছে খলিফাতুল মসীহ রাবের আত্মীয়া তিনি সৈয়দ আব্দুস সাত্তার শাহ সাহেবের বংশের সাথে সম্পর্ক রাখতেন
মরহুমকে বারে মে ইনকা জো সুসরাল হ্যায় শিবুতি সাহেব কা
মরহুম সম্পর্কে তার পুত্র লিখেছেন জামিয়ার সকল ছাত্র নামাজের ফজর তারিখে দিদিদের মসজিদে মাহমুদে পড়ত আর ইনি সুবুদ্দি সাহেব মসজিদ মুবারকে গিয়ে নামাজ পড়তেন হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেবের সাথে এরপর প্রাত ভ্রমণে যেতেন তার সাথীদের মাঝে রয়েছেন ওসমান চিনি এবং ওয়াহাব আদম সাহেব সে যুগের জামিয়ার ছাত্র তারা মরহুম 70-এর দশকের প্রথম কয়েক বছর পর্যন্ত ইয়েমানে মোবাল্লেগ হিসাবে কাজ করেছেন কিন্তু ইয়েমানি সরকার যখন ইংরেজ সরকারের শাসন থেকে ধ্বংসাধীনতা পায় ইয়েমানে তখন কমিউনিজম প্রতিষ্ঠা লাভ করে যা সকল প্রকারের ধর্মীয় কার্যক্রম এবং তাবলিগের উপর বিধিনিষেধ আরোপ করে সে কারণে জামাত তাকে জামাতি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় তা সত্ত্বেও তিনি জামাতি প্রশাসনিক এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জুমা এবং ঈদের নামাজ আদান বিশ্ববিদ্যালয়ের মসজিদে পড়াতেন বিশ্ববিদ্যালয়ের মসজিদ এক আহমদীর সম্পত্তি ছিল সে ব্যক্তির ইন্তেকালের পর তার পরিবারের সদস্যরা মসজিদে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে মসজিদ তার বংশকে বংশের হাতে তুলে দেওয়া হয় যারা আহমদী ছিলেন সভাপতি মরহুম তার ঘর মসজিদ হিসাবে মসজিদের জামাতের কার্যক্রমের জন্য পেশ করেন সেখানে নামাজ হতো এরপর তিনি জামাতের কাছ থেকে কোনো পয়সা নিতেন না নিজ পয়সায় জামাতের সকল চাহিদা পূরণ করতেন চাঁদা জামাতের বাজার থেকে কিছুই নিতেন না চাঁদা সংগৃহীত চাঁদা পুরোপুরি কেন্দ্রে পাঠিয়ে দিতেন বরং প্রাথমিক মোবাল্লেকদের রাবাতে যে প্লট দেয়া হয় সুবুদ্দি সাহেবকে যে প্লট দেয়া হয়েছিল তাও তিনি জামাতের হাতে তুলে দেন আমি ওয়াহাব আদম সাহেব সম্পর্কে বলেছিলাম যে তিনি জামাতকে দিয়ে দিয়েছেন তার নিজের প্লট তিনি সন্তান সন্ততির হৃদয়ে খেলাফত এবং জামাতের ভালোবাসা সৃষ্টি করেছেন এমন এক মানুষ ছিলেন যিনি গভীর ভালোবাসা রাখতেন এখানে এসেছেন একবার আমার সাথে সাক্ষাৎ হয়েছে আত্মীয় স্বজন আহমদি হোক বগায়ের আহমদি তাদের সাথে সুসম্পর্ক রাখতেন তাদের সাথে রীতিমতো দেখাশোনা এবং সাক্ষাৎ ছিল তার ছেড়ে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে সৈয়দ নাসিম শাহ সাহেব ছাড়াও পাঁচ ছেলে এবং বারো জন পুত্র পৌত্র পৌত্রী রেখে গেছেন। তার এক ছেলে ক্যানাডায় রয়েছে। নাসির আহমদ সাহেব এখানে যুক্তরাজ্যে আছেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر